السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. الحمد لله سيرة النبي صلى الله عليه وسلم ধারাবাহিক যে পর্বে আজকে আছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজের বিনির্মাণ করেছেন। মানুষের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন দুটাইকেই তিনি কারেকশন করেছেন, সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। মানুষ যেমন ব্যক্তিগতভাবে নেককার হবে, তেমনি সমাজ থেকেও সমস্ত অন্যায় জুলুম ক্ষতিকর জিনিসগুলোকে মানুষ দূর করবে, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সহজে একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে, কেউ কারো কষ্টের কারণ হবে না, সবাই সবার শান্তি নিরাপত্তার কারণ হবে। তাই ব্যক্তি এবং সমাজ দুটোকে ঠিক করার জন্যই আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, এবং আমাদের উপরে দোনোটা ঠিক করার দায়িত্ব আছে, নিজেদের ব্যক্তি জীবন এবং একে অপরকে সুন্দর জীবনের দিকে নিয়ে আসা, আল্লাহর দিনের দিকে নিয়ে আসা, সমাজকে আল্লাহর দিনমুখী সমাজ কায়েম করা, নির্মাণ করা। কারণ যদি এক মানুষ আলাদা আলাদা ভালো থাকে কিন্তু সমাজটা সুন্দর না হয়, তাহলে ইসলামের সার্বিক দিকটা ফুটে উঠল না, আর সম্ভব না। সমাজের মধ্যে প্রত্যেক মানুষ অটোমেটিক্যালি নিজে নিজে ঠিক হয়ে যাবে, সমাজের কিছু দায়িত্ব আছে সমাজকে ঠিক রাখার জন্য। এই জন্য তো রাষ্ট্র ব্যবস্থা, কবিলার শাসন ব্যবস্থা ছিল আরব দেশে, সেটাকে তিনি আস্তে আস্তে করে একসঙ্গে হঠাৎ করে ভেঙে না দিয়ে তিনি কবিলা ভিত্তিক সমাজকে একটি জাতীয় সমাজে পরিণত করেছেন, তাই না? মদিনা যখন তিনি গিয়েছেন তখন কি একটা সুন্দর বিশাল একটা রাষ্ট্র ছিল না? তখন সাহাবিদের কয়েকটি কবিলা ছিল, আউস এবং খাজরাজ, আরও দুই চারটি কবিলা। এই ছোট্ট একটি মদিনা শহরে কয়েকটি কবিলা ভিত্তিক সমাজ ছিল। তিনি তো এই কবিলা ভিত্তিক সমাজকে ঠিক রাখার জন্য আসেননি, গোটা উম্মা মুসলিম উম্মাকে তিনি ঐক্যবদ্ধ করবেন, তাদেরকে নিয়ে তিনি একটি সমাজ গড়ে তুলবেন। তিনি কোন তরিকায় সমাজকে গড়েছিলেন? একটা হচ্ছে সমাজের মধ্যে মানুষের জীবনে তিনি কতগুলো ভালো গুণ, সামাজিক গুণ তিনি প্রতিষ্ঠা করেছেন। সামাজিক গুণের মধ্যে কী কী আছে? আমি খেলাম, প্রতিবেশী খাবে না, এটা হলো? তাহলে আমার ইবাদতের অংশ হচ্ছে প্রতিবেশীর খোঁজখবর রাখা। আমি আসি, আমার সামনে একজন জুলুমের শিকার হয়ে গেছে, আমি কি করবো? যে আমি তার জুলুম করি না, সে যা খুশি করুক, আমি থামাইতে গেলে কোন ভেজালে পড়ি আবার, তো হলো এটা ইসলাম? আমি অন্যায় কাজ করি না, আমি আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন, অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দিকে আমি নাই। কিছু কিছু লোক সমাজে এগুলো করে করে করে, তা আমি এখন যদি বলি যে আমি তো করি না, আমার ছেলে মেয়েরাও করে না, বাকিরা কি করবে, আমার কিছু করার নাই, তাহলে হলো? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখে সে এটাকে কি করবে, পরিবর্তন করবে, চেষ্টা করবে, মানুষকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের ইবাদতটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয়, সামাজিক জীবনে আমাদের ইবাদতের অনেক প্রভাব রয়েছে এবং আমাদের ইবাদতের কানেকশন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মমিনকে তার সুন্দর আখলাক গঠনের পাশাপাশি সমাজের মধ্যে একটা সামাজিক দায় দায়িত্ব পালনের জন্য, একে অপরের প্রতি দায়িত্ব পালনের জন্য, এবং তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সবর, সূরা আসরে যেটা আছে, ইমান আমার নিজের ভিতরে, আরেকজনের সঙ্গে ইমানের তার কোনো সম্পর্ক নাই, আমলে সলিহাত আমার নামাজ আমার ভিতরে, কিন্তু এখানেই আমাদের দায়িত্ব শেষ না, আরও দুইটা আছে, তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সবর, আমরা হকের দিকে একে অপরকে উপদেশ করব, নসিহত করব, ডেকে নিয়ে আসবো। হকের দিকে ডেকে নিয়ে আসার অর্থ হচ্ছে দিনের দিকে আনা, আর এর বিপরীত কেউ বেদিন হয়ে গেলে, দিন বিরোধী কার্যক্রম হয়ে গেলে সেগুলো থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা। তো এগুলো দায়িত্ব সব আমাদেরকে তিনি দিয়েছেন। তো এক নম্বর হলো সমাজের মধ্যে সুন্দর সম্পর্ক, একে অপরের সাথে, আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে সব মিলে দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকা, এগুলো ভালো গুণগুলো তিনি উৎসাহিত করেছেন। আর কি করেছেন? নাকদুমা ইউনাকিদু হাযিহিল কিয়াম। আর সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়, সমাজের মধ্যে অশান্তি বাড়ে, সমাজের মধ্যে বেলেল্লাপানা বেহায়াপানা বাড়ে, সমাজে মানুষ কেউ কষ্টে থাকে, সেখানে ঝগড়া ফাসাদ লড়াই জাগা জমি নিয়ে এক পাড়ায় আরেক পাড়ার সঙ্গে, এক গ্রামে আরেক গ্রামের সঙ্গে, এই যে দুশ্মনী, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা কাটা, এগুলাকে তিনি নিষেধ করেছেন। এগুলো এক একটি বড় বড় গুনাহ, এগুলো যাতে না ঘটে। তাহলে পজিটিভ কাজ, ইতিবাচক কাজগুলোকে তিনি গড়ে তুলেছেন, নেতিবাচক কাজ যেগুলো নেগেটিভ কাজ, এগুলো থেকে সমাজকে রক্ষা করতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই দুটো দিক নিয়ে তিনি সমাজকে গড়ে তুলেছিলেন। ব্যক্তি জীবনে একে অপরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এমনকি সবাই সবার প্রতি একটা সুধারণা থাকা দরকার, সহজেই যেন কুধারণা সৃষ্টি না হয়। একজনের ব্যাপারে আমি খারাপ ধারণা পোষণ করছি মনে মনে, কোনো প্রমাণ নাই, কিন্তু আমার আন্দাজ থেকে আমার ভিতরে ওয়াস ওয়াস আসছে, এই লোকটা বোধহয় এরকম, এই লোকটা বোধহয় ওরকম, এরকম ধারণা করা ঠিক না। আপনাকে দেখলো যে মনে করেন, একটা এক্সাম্পল আমি দেই, ঢাকায় গুলিস্তান দিয়ে একটা লোকে হাঁটছে, ঢাকায় গুলিস্তান গেছেন কিনা কেউ কেউ, তো হাঁটে গুলিস্তান দিকে, সে হেঁটে এমন সময় আসলো যে ও সিনেমা হল একটা আছে, গুলিস্তান সিনেমা হল দেখছেন না রাস্তার উপরে, এখন সিনেমা হলের শো ভেঙে গেছে, এখন ওখান থেকে মানুষ বাইর হয়, এরা আপনি ওখান থেকে আসছেন, আরেকজন আপনি দেখে বললো ওই গুণে এখন এই সিনেমা দেখে বাইর হলেন বুঝি, এই আন্দাজে ধারণা করে ফেললাম, এরকম হইতে পারে তাই না, মানুষের মনে এরকম আসতে পারে। তাহলে তিনি বলেছেন খবরদার, ইয়াকুম আযান ফা ইন্না যান্না আকদাবুল হাদিস, মনে রেখো খবরদার, অন্যের ব্যাপারে একটু কুধারণা করা, আন্দাজে কোনো বিনা প্রমাণে তার ব্যাপারে নেগেটিভ ধারণা করা, এটা কিন্তু অনেক বড় গুনাহ, এটা অনেক বড় মিথ্যা কথা। এবং এইটা বড় মিথ্যা কথা কেন তিনি বললেন? আমি তো খালি একটা ধারণা করেছি, আমি তো বলি না নিশ্চিত তিনি এটা করেছেন, কিন্তু এই ধারণাটাকে তিনি বলেছেন বড় মিথ্যা। খামাখা কুধারণা করা, না জেনে না শুনে আন্দাজের ভিত্তিতে, এটা বড় মিথ্যা কথা। তার কারণ হচ্ছে, কুধারণা করার কাজটা কি সহজ না অনেক কিছু লাগে? কুধারণা করতে পারি তো, মনের ভিতরে আসলে আমি ধারণা করে ফেললাম, এটা করতে কোনো দলিল প্রমাণ সাক্ষী তো কিছু লাগে না, এটা অটোমেটিক্যালি শয়তান মনের ভিতরে ওয়াসা ওয়াসা দেয়। এই জন্য তিনি বলেন এটা থেকে সাবধানে থাকো, কারণ খামাকে একটা লোকের ব্যাপারে তুমি বদ্ধারণা করলা এবং তোমার মধ্যে তার ব্যাপারে একটা যে দূরত্ব পয়দা হয়ে গেলো এবং তোমার কথাবার্তা কাজকর্মে সে এটা টের পাবে এবং এটা একটা সম্পর্ক অবনতির কারণ ঘটতে পারে, পরবর্তী পর্যায়ে যদি কোনো কিছু ঘটে তাহলে তোমার কুধারণাটাকে তুমি আরও মজবুত করে সুযোগ পাবা। কাজেই প্রত্যেকটি মানুষের ব্যাপারে তুমি সুধারণা রাখো, যতক্ষণ না তার ব্যাপারে তুমি নিজ চোখে কোনো প্রমাণ ভিত্তিক কিছু না পেয়েছো। এভরিবডি ইজ ইনোসেন্ট আনটিল ইট ইজ প্রুভেন গিলটি, তাই না? ইংলিশে এই লাইনে একটা কথা আছে যে কত, যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষটি কি নির্দোষ, অপরাধ প্রমাণিত না হলে মানুষটাকে নির্দোষ মনে করতে হবে। তিনি আরও বলেছেন যে ঠিক আছে তুমি ধারণা করো না, আবার তুমি পাহারা দাও, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তুমি এক কাজ করো না তার ব্যাপারে খামাকা সন্দেহ সৃষ্টি হওয়ার পরে, এখন আবার তুমি চেক করো, পাহারা দাও, খোঁজ করো, গোয়েন্দাগিরি করো, তার পিছনে পিছনে খোঁজ নাও, দেখো লোকটা কী করে, কোথেকে বাইরেছে, কোথায় যায়। এত বেশি গোয়েন্দাগিরি করা, খোঁজখবর একজনের পিছনে লেগে থাকা, তার দোষ ত্রুটি বের করার জন্য অস্থির হয়ে যাওয়া এবং একে অপরকে প্রতি হিংসা বিদ্বেষ লালন পালন করা, একে অপরের পিছনে দোষ খুঁজে বেড়ানো, একে অপরকে হিংসা বিদ্বেষ করা, ঘৃণা করা, এগুলো কিছুই যেন তোমরা না করো। বা কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাইয়ের মতো থাকো, ভাইয়ের ভাইয়ের মতো মনে করে কেউ, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সঙ্গে আমরা যেন এরকম একটা সম্পর্ক রাখি, মানুষের দোষ ত্রুটি খোঁজা এবং সেগুলোকে ছড়িয়ে দেওয়া, আলোচনা করা এবং গোয়েন্দাগিরি করা, এগুলো সব কিছু এবং ধারণা অবশ্যত মানুষের ব্যাপারে একটা নেগেটিভ ধারণাকে মজবুত করে নেওয়া ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত। আমাদের সমাজে এই জিনিসগুলো দুশ্মনী বাড়ায় না কমায়? এবং এগুলো অনেক জায়গায় আছে না? আছে। এবং এগুলোর কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর আমরা আশা শ্রদ্ধা আল্লাহ তাআলার কাছে কি হয়ে যাবো, গুনাহগার হয়ে যাব। এবং হাসাদ একটা জিনিস, হিংসা বিদ্বেষ বিশেষ করে, এটা মানুষের নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আপনার আমার নেকের আমল থাকলে এগুলো খেয়ে ফেলবে কোন জিনিস? হিংসা বিদ্বেষ, নেকিকে নাই করে দেয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো একটা দিক ক্ষতিকর জিনিস। আরেকটা বলেন যে তিনি একবার দেখলেন কিছু সাহাবিরা রাস্তার মধ্যে বসে একটু কথাবার্তা বলতেছেন, তো মানুষ আসা যাওয়া করে, তাদের একটু হাঁটতে কষ্ট হচ্ছে বা রাস্তার মধ্যে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া কোমল জুলুস আলা তোরকাত, তোমরা এইভাবে রাস্তার মধ্যে বসে এই আড্ডা দেওয়া তো ঠিক না, এভাবে রাস্তার মধ্যে বসে রাস্তা দখল করে করুন। ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা, তারা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে তো আর কোনো বসার জায়গা নাই কেন, এখানে তো আরব দেশে তো ওই সময় ক্লাব ক্লাব ইত্যাদি অনেক ধরনের এগুলো তো কিছু ছিল না, তো আমরা মাঝে মধ্যে একটু বসে কথাবার্তা বলি, খোঁজ খবর নেই একে অপরের, তো রাস্তায় যদি বসা একেবারে হারাম হয়ে যায় তো আমরা কোথায় যে মিট করব, কোথায় বসব, আর তো আমাদের কোনো মিটিং প্লেস নেই। তখন তিনি বললেন, ফাকাল মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর কোনো জায়গা নেই, আমরা আগে থেকেই সমাজে এগুলো চলে আসছে, আমরা একটু বসি কথাবার্তা বলি। তখন তিনি বললেন, ফাইদা আবাইতুম ইলাল মাজালিস ফাআতু ত্বরীকা হাক্কাহা, রাস্তায় যদি বসতেই হয়, তোমাদের আর কোনো জায়গা না থাকে তোমাদের কথাবার্তা বলার, কিছু সামাজিক জিনিস আলোচনা করার জন্যে, তাহলে বসতে পারো কিন্তু রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক আছে, রাস্তার হক কি আছে কোনোদিন শুনেছি আমরা? কেউ কেউ শুনেছি কিন্তু অনেকেই শুনি নাই। রাস্তার হক আছে, যে রাস্তার হক কি ইয়া রাসূলুল্লাহ, কাল গাদুল বাসর, চোখকে নিচের দিকে রাখা, কাফুল আদা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ওরাদ সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া, ও আমরুন বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যদি কোনো সময় সুযোগ হয় তাহলে একটু ন্যাক কাজের উপদেশ দিবা কাউকে, অথবা কোনো খারাপ কাজ হতে দেখলে তার থেকে মানুষকে সরিয়ে নিবা, এগুলো রাস্তার হক। তাহলে রাস্তারও হক আছে, তা রাস্তার ট্যাক্স দেওয়া লাগে আর কি, তো পয়সা দিয়ে ট্যাক্স নয়, কিছু দায়িত্ব পালন করলে এটা শুধু ট্যাক্স হবে না, এটা আমাদের কি হবে, অনেক লাভ হবে, আমাদের নেকির মধ্যে সবগুলো আমল নামা যোগ হবে। গাদ্দুল বাসার, চোখকে নিচের দিকে রাখা, রাস্তাতে কোন সব মহিলারা যাতায়াত করবে, কিছু লোক তো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে শুধু মহিলাদেরকে দেখার জন্য, আল্লাহ মাফ করুন, তাহলে চোখকে নিচের দিকে রাখতে হবে মহিলা গেলে। কাফুল আদা, মানুষকে কষ্ট দেওয়া না, যদি মনে করেন লোক আসছে কেউ হুইল চেয়ার নিয়ে যাচ্ছে ইত্যাদি, আমি রাস্তার মাঝখানে বসে আছি, তাহলে রাস্তা পারাপারে যেন কোনো অসুবিধা না হয়, এক সাইডে দিয়ে থাকা যাতে মানুষের যাওয়া যাওয়া আসা, কেউ উট নিয়ে যাবে ঘোড়া নিয়ে যাবে ওই সময়। আমাদের দেশে দেখেছি কিছু কিছু গ্রাম অঞ্চলে যেখানে তাদের গরিব মানুষ আছে, তাদের উঠান টুঠান তেমন নাই, রাস্তার মধ্যে এটা সেটা শুকাতে দেয়, আপনারা দেখছেন নাকি এটা কোনো কোনো সময় আছে? এখন রাস্তার মধ্যে এমনভাবে শুকাতে দিল এই জিনিসগুলো, কেউ ধান টান দিতে শুকাতে দেয়, কিন্তু বিভিন্ন লাকড়ি টাকড়ি অনেক কিছু দেয়। এখন তারা যাতায়াত করবে, তাদেরকে একেবারে এক পাশে দিয়ে কষ্ট করে পার হতে হচ্ছে, এটা এটা মানুষকে কষ্ট দেওয়া হলো না? এরকম বসার ক্ষেত্রেও এমনভাবে আড্ডা বসালো যে মানুষকে খুব কষ্ট করে যেতে, অথবা একটা মহিলা যাবে পুরুষদের গায়ের উপরে দিয়ে কেমনে যাবে, ব্যাটারি নিচে দিয়ে যাচ্ছে, মানে রাস্তার মানুষকে অ্যাভয়েড করার জন্য, এটাও খেয়াল রাখতে হবে কাউকে যেন কষ্ট না দেওয়া হয়। তারপরে এটাও হইতে পারে আরেকজন গেল যে তার তার ব্যাপারে সে পার হয়ে গেলো, গেছে যে ওনাকে চেনেন নাকি, উনি তো একদম আস্ত দুই নম্বর, হট করে আসলে কি হবে, এই শুরু হয়ে গেলো আলোচনা, তার গিবক চর্চা শুরু হয়ে গেল, শুনছেন নাকি ওনার ছেলের কি অবস্থা জানেন, ওনার মেয়ের কি অবস্থা জানেন? এগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তাহলে এই জাতীয় অন্যায় কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। গীবত, কারো মানবজাতির মানে ক্ষতি করা ইত্যাদি, কারো বিষয়ে আলোচনা, নেগেটিভ আলোচনা থেকে দূরে থাকতে হবে। ওরাদ্দ সালাম, কেউ সালাম দিলে সালামে জবাব দিতে হবে। তো অনেক সময় কথাবার্তা বলতে থাকলাম, আপনার এমন মানে মজার গল্পে জমে গেছি, সালাম দিয়ে গেছি, কারো খেয়ালই নাই, কারণ এত মজার ভিতরে আমরা আছি। এটা ঠিক না। সালাম দেওয়া তো সুন্নত, আর জবাব নেওয়া কি ওয়াজিব? তোমার ওয়াজিব তারকার গুণ হয়ে যাবে। আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যদি ভালো কিছু দিকে মানুষকে ডাকার সুযোগ থাকে তাহলে সেটা ডাকলে, ভালো কথা বললেন। যেমন মনে করেন যে আজান হচ্ছে, আপনারা নামাজ পড়তে যাবেন, তো আরেকজনকে দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছে, তো ভাই কই যাচ্ছেন? আজান হয়ে গেছে, নামাজটা পড়ে যান, মাগরিব তো কাজা হয়ে যাবে। এটা আমর বিল মারুফ হলো, নাহি আনিল মুনকার। আরেকজনে উল্টাপাল্টা কিছু করছে, হ্যাঁ, তা আরেকজনে যাচ্ছে আপনার কোনো খারাপ জায়গায় যাবে, কোন দিকে যাবো বাবা তাকে বুঝান। অনেক সময় মস্তানরা আছে, তারা মস্তানি করতে যায়, কোন দিকে যাচ্ছ, বসো এদিকে আসো বাবা, বুঝাই শুনে তাকে সরাই দিলেন। কেউ যাচ্ছে মারে মারামারি করতে, ওইখানে দুই দলে খেলাধুলা নিয়ে গন্ডগোল লাগছে, এরা যাচ্ছে ওদিকে রওনা হচ্ছে, তাদেরকে থামান। তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজের সুযোগ সবসময় আসে না, প্রায় আসে, এগুলো যখন আমরা একটা সমাজের ভিতরে বসবাস করি। এইভাবে সমাজকে তিনি গড়তে বলেছেন আমাদেরকে। এরপরে আসছে যে সমাজের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন রকমের মর্যাদার কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন উনি চৌধুরী বংশের মানুষ, ওনারা ওনার তার বাবা চৌকিদার ছিল, এই যে পার্থক্য আমরা সৃষ্টি করে ফেললাম, হ্যাঁ, তো যেই কোনো বিশেষ করে কোনো একটু নিম্ন পেশার লোক কাজ করলে, নাপিত ধোপা, এগুলোকে আমরা নিগৃহের চোখে দেখি, এগুলোকে আমরা মানে খুব অপমানজনক কাজ বলি মনে করি, এইগুলো যেন এই ভিত্তিতে লোকদেরকে আমরা ডিল করি, লোকদের সঙ্গে কথাবার্তা বলি, হ্যাঁ, এগুলো করা ঠিক না। কাউকে তার পেশার কারণে যদি হালাল হয়, হারাম হলে আরেক জিনিস, হারাম হলেও তাকে সেভাবে বুঝে শুনে আনতে হবে। কিন্তু একজন খুব বড় বংশের আরেকজনের তথাকথিত এত বড় বংশের কিছু নাই, নাম দাম কিছু নাই, তাকে একটু তুচ্ছ তাচ্ছল্যভাবে ডিল করা, এগুলা ঠিক নয়। একটি হাদিসে এসেছে, বিহাস ইমরি ইমিনা সাররে আন ইয়াখতারা আখাহুল মুসলিম, যে একজন মানুষের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, একজন মানুষ আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে একজন মানুষকে, একজন মুসলিমকে সে নিন্দার চোখে দেখে, নিচু মনে করে। হ্যাঁ, যে তার বাবা তো রিক্সা চালিয়েছে, এখন সে ফুটানি দেখালে কি হবে, বিদেশে গেছে এখন একটু পোষপাস চলে, আমরা তার বাবাকে চিনি না, এরকম কথাবার্তা বলা, এইভাবে ডিল করা, এরকম করা, এগুলো ঠিক না, তাই না? এগুলো আমাদের সমাজে আছে কিনা বলেন? সমানে আছে। এগুলো আমরা নিজেরা আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন এবং আমাদের আশেপাশের লোকদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করি এই জাতীয় মানসিকতা থেকে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, মানুষের চৌধুরী থেকে শুরু করে খান আছে, কেউ জমিদার আছে, কেউ কেউ সাধারণ একেবারে দফতরে পিয়নের কাজ করে, কিন্তু সবাই তো বনি আদম, সবাই তো আদমের সন্তান, তাই না? আমরা গত সপ্তাহে বোধহয় আলোচনা আসছিল, আমরা সবাই আদমের সন্তান। কুল্লুকুমিন আদম ও আদম মিন তোরাব, তিনি বললেন তোমরা সবাই আদম থেকে আসছো, আর আদমের সৃষ্টি হয়েছে মাটি থেকে, তো চৌধুরী সাহেবের সৃষ্টি কি সোনা থেকে হয়েছে? না। আর যে দপ্তরি চাকরি করে তার সৃষ্টিও যে মাটি থেকে হয়েছে, বড় বংশওয়ালার সৃষ্টিও মাটি থেকে হয়েছে। এই জন্য ওলাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি বনি আদম সমস্ত মানব সন্তানকে আমি একটা মর্যাদা দিয়েছি, মানুষ হিসাবে সবার একটা মর্যাদা প্রাপ্তি আছে, একটা সম্মান তাকে আমি করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাকে আমি খুব ডিসরেসপেক্ট করা, তাকে নিচু কাজ করে, লো লেভেল অফ ওয়ার্ক করে বিধায় আমি তাকে নিগ্রহের চোখে দেখা, এটা ঠিক নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সবসময় যে মুহাজির যারা ছিলেন, অনেকেই দেশ ঘর বাড়ি থেকে নিয়ে চলে গিয়ে মদিনায় শেল্টার হাউসে ছিলেন এবং হিজরত করে গিয়ে, তিনি তাদের সঙ্গে সবসময় উঠা বসা করতেন, খাওয়া দাওয়া করতেন, তাদেরকে ঘরে নিয়ে যেতেন, এই না যে তারা এখানে ব্যাচেলার হিসাবে আছে, বিতাড়িত হয়ে এসেছে, তাদেরকে তিনি খুবই সম্মানের চোখে দেখতেন, কারণ তারা এক নম্বরে মানুষ, দুই নম্বরে তারা ইসলাম কবুল করেছে। এরপরে সমাজের কৌলীন্যতা, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা আসছিল যে এগুলো কি মানুষ বেশি হিসাব করে, এবং বস্তুগত জিনিসগুলোর চাকচিক্য মানুষের কাছে অনেক দামি হয়ে যায়। এই ক্ষেত্রে বিবাহ সাদীর ক্ষেত্রে আমরা জানি যে কিছু কেউ কেউ বলবেন কুফু তো আছে। কুফু মানে কি? কুফুকে খুব গুরুত্ব দেওয়া হয়, মানে কুফু হলো যে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে একটু কাছাকাছি থাকা, তাহলে দুইটা পরিবারের মধ্যে বেশি ব্যাসকম হবে না। তাহলে যদি এভাবে জোর করে বিয়ে করিয়ে দেয় তাহলে হবে কি, একে অপরকে নিন্দা করার একটা সুযোগ নিয়ে নিবে যে তোমাদের ক্লাস তো এই লো লেভেলে, আমাদের ক্লাস তো হাই লেভেলে, এইরকম তাতে মানুষ না করে এই জন্য কাছাকাছি যেতে বলেছেন। কিন্তু এটা একটা মানে শরীয়তের মৌলিক বিষয় না। শরীয়তের মৌলিক বিষয় কোনটা? দিন ফাদ ফার বেদাতের দিন তারে বাতিয়া দাগ, তুমি দিনদারি দেখে আগাও বিয়ে সাদীর মধ্যে, এটাই তুমি কামিয়াব হয়ে যাবে। বাকি যে বংশ সৌন্দর্য ইত্যাদি অনেক কিছু, এগুলো সেকেন্ডারি, এগুলো কিছু হইলে ভালো, না হইলে অসুবিধা নেই। তো এরকম এক সাহাবি এসেছিলেন, জোলাই বিবের কথা আপনারা শুনেছিলেন, আমরা খুতবা আলোচনা করেছিলাম একবার। সাহাবি জোলাই বিব রাদিয়াল্লাহু আনহু দেখতে শুনতে খুব সুশ্রী ছিলেন না, বেচারা বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের জন্য কেউ তাকে পাত্রী দেয় না, দেখলেই সবাই অপছন্দ করে, না বেচারা হতাশ হয়ে গেছে। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ বিয়ে শাদি দেয় না, আমাকে দেখলেই সবাই দরজা বন্ধ করে দেয়, কি করি, আমার বিয়ের দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা এক কাজ কর, অমুক সাহাবি আছে তার বাড়িতে যাও, তার মেয়ে একটা আছে আমি জানি, গিয়ে বলো যে আমাকে পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের প্রস্তাব দিয়ে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তো বাড়িওয়ালা বাবা, মেয়ের বাবা দেখে কথা শুনে স্বাভাবিক অন্যতার পছন্দ হয় নাই, কিন্তু এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন কি করবেন, বড় মুশকিলে পড়ে গেলেন। তো বিবিকে বললেন যে কি মনে করো, এই যে আল্লাহ নবী পাঠাইছে প্রস্তাব নিয়ে এই জোলাই বিবকে। তখন মেয়ের মা বলে মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা জোলাই বিবান, আল্লাহ নবী যে জোলাই বিব ছাড়া আর কোনো মানুষ পাইলেন না। ওয়াকাদ মানা নাহা মিন ফুলানিন ওয়া ফুলান, আরো কত ভালো ভালো জায়গার, অমুক জায়গার অমুক জায়গার প্রস্তাব ছিল, সেগুলো আমরা দিলাম না, এখন এই এই জোলাই বিবের কাছে বিয়ে দেব। তো তখন কি করা যায়, সব ভদ্রলোক এসে বললেন যে আমার বিবিয়ে তো রাজি হচ্ছে না মেয়ের মা, তো আমরা তোমাকে অ্যাপোলজি দেওয়া ছাড়া তো কোনো গতি নেই। মন খারাপ করে বেচারা মদিনার দিকে চলে গেলেন। পেছন দিক দিয়ে মেয়ে শুনতে পেল, মেয়ের ইমান ছিল অনেক মজবুত, মেয়ে বললেন আতুরিদুনা আন তারুদ্দু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহু ইন কানা রাদিয়াহু লাকুম ফানকিহু, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন সেটাকে তোমরা রিজেক্ট করছ, তিনি যদি রাজি হয়ে যায় তোমরা ওনার কথা শোনো, আমাকে তোমরা বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। কি দিনদার মেয়ে, সুবহানাল্লাহ। মেয়ের কথা শুনে বাবা মার হুঁশ আসলো, আল্লাহ নবী পাঠিয়েছেন। তিনি দৌড়ে পিছন দিক দিয়ে ওই জলাবি বলতে বলতে পৌঁছে গেছে সেখানে, আর পিছন দিয়ে সে পৌঁছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি, আপনি জলাবিকে দেন পাঠিয়ে আমরা বিয়ে করে দেব, বিয়ে করে দিয়েছে। এবং বিয়ে করে দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে বিয়ে যখন হয়, হওয়ার পরেই খবর আসলো যে দুশ্মন আক্রমণ করেছে, এই যে হাতে ডাক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনে নিয়ে গেছেন, জোলাই বিব কেবল বিয়ে করেছে, প্রথম রাত্রেই স্ত্রীর সঙ্গে সে ছিল, তারপরেই পরের দিন সকালেই খবর যখন আসছে সে চলে গেছে জিহাদের ময়দানে। তিনি চলে গিয়ে সেখানে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে করতে তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জোলাই বিবকে লাশটা নিজের হাতে কবরে রেখেছে। যে আল্লাহ আপনি জলায়ু প্রতি রহম করেন, দোয়া করেছেন, দোয়া করলেন তার বিবির জন্য, যে আল্লাহ এই মহিষী মহিলা এই মেয়েটিকে আল্লাহ তাকে আপনি সব দিক থেকে মালামাল করে দেন, তার একটা ব্যবস্থা করে দেন, তার জিম্মাদারি আপনি গ্রহণ করেন আল্লাহ। পরবর্তী পর্যায়ে এই মহিলার অন্য জায়গায় বিয়ে শাদী হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তার যে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে সে মানে মদিনার অন্যতম ধনাঢ্য মহিলা হয়ে গেছে, অন্যতম সুখী মহিলা হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাই বারাকাল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাদের এই বিধানটাকে এভাবে মানুষ শক্তভাবে নেকেটা তিনি নিতে চান নাই। হ্যাঁ, পছন্দ না হলেও জোর করে করতে হবে, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে একটা স্বাভাবিকভাবেই উনি যে কোনো কথা বললেই মুসলমানদের মানা উচিত। কিন্তু আমাদের সমাজে যদি একজন আরেকজনকে বললো পছন্দ না করে জোর করে দিতে হবে, কোনো দরকার নাই। কিন্তু এগুলোকে খুব বড় করে দেখা, এই যে বাহ্যিক চাকচিক্য দেখে মানুষের বিয়ে শাদী দেয়, আসল দিনদারির কমতি, এই সমস্ত বিয়ে শাদীর খবর পরে আপনারা কি পান? বেশি অতিরিক্ত চাকচিক্য দেখে যারা দেয় পরবর্তী পর্যায়ে তারা সাফার করে, মেজরিটি কেস এরকমই। আমার জানা মতে অনেকগুলো ঘটনা আমি আশেপাশে দেখতে পেলাম যে চাকচিক্য দেখেছে, অনেক কিছুর জৌলুস দেখেছে, চমক দেখেছে, আসল দিনদারিটি দেখেনি, সেখানে কোনো বরকত থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেদিকে মনটা নিতে বলেছেন। এরপরে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অনেক সময় আমরা আমাদের শরীরের গঠন দেখতে শুনতে আমরা লম্বা চূড়া মোটা সোটা স্বাস্থ্য ভালো মাশাআল্লাহ চেহারা টেহারা খুব আকর্ষণীয়, এটা একটা অনেকের জন্য খুব মানে ঈর্ষার কারণ হয়, আর যিনি এরকম আছেন ওনার জন্য খুব গর্বের কারণ হয় আর অন্যদের জন্য ঈর্ষার কারণ হয়। আর তার মোকাবিলায় যদি একজনকে দেখা যায় লিনথিন ছোটো মোটো একেবারেই মানে অবস্থা কাহিল, তার দিকে দেখতে মানুষের মানে কেমন জানি লাগে। এরকম ঘটনা ছিল সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কত বড় মাপের আলেম সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ, মানে হাতে গোনা বড় আলেমদের মধ্যে অন্যতম প্রধান। ওনার সাইজ ছিল অনেক ছোট, শর্ট আবার চিকনো, হালকা পাতলা এবং বেটেও কিছুটা। তো একবার কি হলো, তিনি মরুভূমিতে এক জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাহাবীদের সঙ্গে কাফেলায় আসেন। তো উনি একটা ওই যে মরুভূমিতে জঙ্গল গাছ আছে, কোনো কোনো রেওয়ায়েতে আসে যে একটা জঙ্গলি ওয়াইল্ড ফ্রুট নেওয়ার জন্য, কোনো কোনো রেওয়ায়েতে আসে যে মেসোয়াক বানানোর জন্য ডাল থেকে নেওয়ার জন্য তিনি কী করছেন, এই চিকন গাছে উঠেছেন। বড় কোনো সাহাবি উঠলে গাছ পড়ে যাবে, কিন্তু ওনাকে গাছ মোটামুটি অ্যালাউ করেছে যে উনি উঠছেন। তো উঠার পরে এই একটু জোরে একটা মাঝে মাঝে মরুভূমিতে একটু বাতাস আসে, জোরে লু হাওয়া আসে। তো যখন আসছে ওনার কাপড় কিছু সরে গেছে, মানে একটু উড়ু টুরু দেখা গেছে, পুরো ইয়াহন নাই। তো ওনার ওই যে পায়ের উপরের অংশ টংশ এগুলো একেবারে চিকন চিকন দেখা গেছে ওনাদের কাছে। ওটার দিকে সাহাবির মানে দেখো দেখো আবদুল্লাহ ইবনে মাসউদের পাও দেখো, ওনারা একটু হাসাহাসি করলেন। বাতাসে তখন উনি ঢলতেছেন এরকম, আর ওনার পাগুলো দেখা যাচ্ছে কাপড়ে ফাঁকে দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, মিম্মা তাদহাকুন, কী জন্য হাসছ, কী নিয়ে হাসছ? কালু ইয়া নবী আল্লাহ মিন দিক্কাতি সাকাইহি, দেখছেন ও পায়ের অবস্থা এসে কীরকম চিকন তার পা দুটো। ফাকাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফি মিজানিন মিন উহুদ, ফিল মিজানি মিন উহুদ, আল্লাহর কসম কালকে কিয়ামতের ময়দানে তার পা দুটো নেকির পাল্লায় এত ভারী হয়ে উঠবে যে উহুদ পাহাড় থেকেও বেশি ভারী হবে। তাহলে মানুষের মর্যাদা, শারীরিক গঠন, লম্বা চূড়া মোটা সোটা বিশাল কিছু সেটা নয়, আসল হচ্ছে মানুষের তাকওয়া, দিনদারি। কাজে এটার ভিত্তিতে মানুষের সামাজিক মর্যাদা ঠিক করা উচিত নয়। যাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু কথা আমরা শুনেছি, যিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম ছিলেন, ক্রীতদাস, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করার জন্য বলছেন সে আপনার খেদমত করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত নিলেন আর বললেন একসময় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, উনি তো এটার মালিক, বললেন আমা ইন্নাহু লাউ কান আলী লা আতাক্তুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন জায়েদকে এটা যদি আমার গোলাম হতো আমি তাকে কিন্তু আজাদ করে দিতাম। কালা ফাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিয়ে দিলাম যান, এটা আপনার মালিকানা দিয়ে দিলাম, আমি আমার মালিকানা আর নাই, আপনাকে গিফট দিয়ে দিলাম। ফাআতাকাহু, তিনি তাকে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। এবং পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজের তরিকা অনুযায়ী তো সন্তানের মতো তারা ছেলের মতো বাঁচে, তা ওনাকে তারা লোকেরা বলতো যাইদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যাইদ। কিন্তু তিনি কোরআনে যেহেতু আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তিনি বলেন যে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে নবী কারো অন্য কোনো মানুষের পিতা হতে পারে না, তার নিজের সন্তান হলে সে এক জিনিস, তার মানে পালক পুত্র হতে পারে না। পালক পুত্রের কনসেপ্টকে আল্লাহ তাআলা উঠাই দিলেন, আমরা পালতে পারি একজনকে কিন্তু সে আমার পালক মেয়ে পালক ছেলে এটা হবে না, তাই না? পালতে পারি সব পাবো আল্লাহর কাছে, তাকে জানাইতে হবে পরবর্তী পর্যায়ে ছেলেটা মেয়েটা বড় হলে যে দেখো আমাদের ছেলে সন্তান ছিল না, অথবা তুমি অসহায় ছেলে, তোমার মা মারা গেছে ছোটকালে ইতিম, আমরা তোমাকে লালন পালন করেছি, আসলে তোমার বাবা অমুক তোমার মা অমুক, এটা জানাতে দিতে হবে, তা নাহলে শক্ত গুণা হয়ে যাবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ে করলেন, এবং কি পরবর্তী পর্যায়ে ওনার ফুফাতো বোন জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছিলেন কোরাইশ বংশের মহিলা, সেটা ঠিক নাই, সেটা কাহিনী আমরা শুনেছি। পরবর্তী পর্যায়ে ওনার যখন সেই সম্পর্ক টিকলো না, পরে বিয়ে করে দিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যায় দুধ মায়ের মতো ছিলেন, বা যিনি পালছেন মা, ওনার মা ইন্তেকালের পরে, আমিনার ইন্তেকালের পরে উম্মে আইমান ছিলেন আব্দুল মুত্তালিবের ক্রীতদাসী, এবং তিনি উম্মে আইমানকে দায়িত্ব দিলেন তুমি একে লালন পালন করো, কাজে এক ধরনের মায়ের মতো করেই পালন করেছিলেন। 5 বছর বয়স তো মা মারা গেল, পরে সেই মায়ের মতো মহিলাকে তিনি পরে বিয়ে দিয়েছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং তিনি ওনাকে এত ভালোবাসতেন, যায়েদকে তিনি অনেক ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মানে ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে আমার বাবা যখন খলিফা হলেন তখন বাইতুল মাল থেকে যখন বাইতুল মালে ইনকাম আসতো তখন কিন্তু সাহাবিদেরকে ওনারা ভাগ করে দিতেন, নাগরিকদেরকে ভাগ করে দিতেন কে কোদের পাবে। তো বললেন যে আমি আর আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি আর উসামা ইবনে জায়েদ, জায়েদের ছেলে উসামা যে উম্মে আইমানের ঘরে পয়দা হয়েছিল, এই দুজনের মধ্যে দেখলাম হিসাব করে যে আমার থেকে অনেক বেশি তিনি দিলেন বাইতুল মাল থেকে উসামাকে, আর আমারে কমাই দিলেন। তা আমি বললাম যে বাবাকে আমার এত কম দিলেন আর তার এত বেশি দিলেন কেন? তখন বললেন তিনি যে ইন্নাহু কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনকা, তুমি জানো তোমার থেকে এই উসামা আল্লাহ নবীর কাছে কত প্রিয় ছিল। ওয়া ইন্না আবাহু কানা আহাব্বা ইলাইয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর তোমার বাবা চেয়ে এই যায়েদ আল্লাহ নবীর কাছে বেশি প্রিয় ছিল। যায়েদকে অবশ্যই ভালোবাসতেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি ভালোবাসতেন এটা বলা মুশকিল, কারণ ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা দুইজন যদি কোনো বিষয়ে পরামর্শ দাও আবু বকর এবং ওমর, তাহলে আমি তোমাদের রায়ের বিরুদ্ধে কোনো কাজ করব না। কাজে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে রক্ষা করে অতিরিক্ত সম্মান করেছেন কাকে, যায়েদের ছেলে উসামাকে। এবং উসামার ব্যাপারে বলা হয় হেব্বু হেব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনের প্রিয়জন তার ছেলে, তার বাবা যায়েদ যেমন প্রিয় ছিল উসামাও তেমনই প্রিয় ছিল। যেদিন 18 বছর বয়সে ওনাকে লিডার করে কমান্ডার করে পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের সৈনিক ছিলেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে এই যে যায়েদ যে কৃতদাস, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিচে ফেলে রেখেছিলেন। ইসলাম এভাবেই সম্মান দিয়েছে, দিনের কারণে সম্মান হবে। এবং এই জায়েদকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া জায়েদ আনতা মাওলাই ও মিন্নি ও ইলাইয়া, জায়েদ তুমি আমার একান্ত আপনজন, তুমি আমার থেকে এবং আমার কাছে তোমার সব কিছু, আমি তোমার সঙ্গে এভাবেই জড়িত, আর তুমি আমার কাছে অনেক প্রিয়জনের একজন, তুমি আমার কাছে সর্বাধিক প্রিয়, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এমনকি আল্লাহ তাআলা নিজে যখন ওনাকে এই পরিচয় দিয়েছেন যে তিনি তাকে সন্তান ডাকতে পারবেন না, তার আগে সাহাবীরা বলেন যে মা কুন্না নাদউহু ইল্লা যায়েদ ইবনে মুহাম্মদ, আমরা আগে ওনাকে যায়েদ ইবনে মুহাম্মদ করে ডাকতাম, যখন আল্লাহ নাজিল করলেন উদউহুম লি আবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের বাবার নামে ডাকো, মানুষকে একে অপরকে বাবার নামে ডাকো, এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ, অন্য কাউকে বাবা বানিও না। কোরআনে আল্লাহ তাআলা এই যখন এই আয়াত নাজিল করলেন, তখন গিয়ে আমরা আর যায়েদ ইবনে মুহাম্মদ বলতাম না, যায়েদ ইবনে হারেসা বলতাম। অরিজিনাল পিতার নাম কি? হারেসা। বায়োলজিক্যাল পিতার, এই জন্মদাতা পিতার এই রাইট আছে, এটা কখনো ডিনাই করা যাবে না। আমাদের দেশে বলেছিলাম আমি আরেকবার, আবার স্মরণ করে দিচ্ছি যে কিছু লোকজন আছে যে তারা সন্তান নাই, আবার যে কোনো কারণে আরেকজনের সন্তানকে পালে, তাদেরকে বলে যে তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে, এবং তাদের পিতা মাতার পরিচয় দেয় না। এবং আমি এমন একজনকে জানি যে উমুককে এনে পালছে, তার সন্তান হবে না মনে করে, বেশ অনেক বছর সন্তান হয়নি, তো এক বাচ্চাকে এনে পেলেছে, পালার পরে নাম দিয়েছে অমুকের নাম অমুক ইবনে অমুক, নিজের নামটাকে ইবনে লাগাই দিছে আরো কনফার্ম করার জন্য। আর এই সন্তানকে জীবনে বলবে না যে অমুক তোমার বাবা ছিল, আমি তোমাকে এভাবে পেয়েছি নিয়েছি, এরকম করে মানুষ। আমার একাধিক আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখতে পেয়েছি, আনফর্চুনেট। তাহলে সমাজের মধ্যে এই ক্লাস ডিফারেন্স, শ্রেণী বৈষম্যকে তিনি রাখেন নাই। এখন আসলো যে সমাজে গরিব দুঃখী সবাইকে তিনি এভাবে একসঙ্গে করে সমাজ বিনির্মাণ করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে আবার সমাজের মধ্যে তিনি দুশ্মনী দিয়েছেন যে সব ধনী শরাফ শরীফ যারা আছে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে গরিবদেরকে উপরে উঠানোর জন্য, যেটাকে বলা হয় শ্রেণী সংগ্রাম, তাই না? মার্কস লেনিনের কমিউনিজম দুনিয়ার মধ্যে তারা শ্রেণী সংগ্রাম করলো, তারা গরিবের পক্ষে, হ্যাঁ, শ্রেণী সংগ্রাম করে মানে ধনীদেরকে পারলে তাদের মাল লুটতরাজ করে নিয়ে যাও, পারলে তাদেরকে খতম করো আর সমাজতন্ত্র কায়েম করো। তো এইভাবে করে আবার ইসলাম চায়নি, ইসলাম চেয়েছে যে সবাই সবার জায়গায় থাকবে, কিন্তু একে অপরের প্রতি সহানুভূতি দেখাবে, কাউকে আল্লাহ তাআলা কোনো কোনো কারণে অতিরিক্ত ধন দৌলত সুযোগ সুবিধা সামাজিক প্রতিপত্তি অনেক কিছু দিয়েছেন, আর কাউকে আল্লাহ তাআলা হয়তো গরিবী হালতে রেখেছেন। তো এটা মানুষ হিসাবে সবার সমান মর্যাদা, কিন্তু এখন গরিবদেরকে ধনীদের বিরুদ্ধে দুশ্মনী মনে পোষণ করতে হবে, তাদেরকে শত্রু মনে করতে হবে, এগুলো কোনো দরকার নেই। তিনি এভাবেই সমাজের মধ্যে যার যার পজিশন আছে, বিশেষ করে একজন সম্মানিত লোককে সম্মানের জায়গায় রাখি, আমরা অসুবিধা কি? তাকে আরেকজনকে সম্মান দেখানোর জন্য সম্মানওয়ালাকে আবার নিচে নামাইতে হবে, এটা তো দরকার নাই। এবং এটা আমরা ওনার জীবনে দেখি যে তিনি এটাও খেয়াল করেছেন, সামাজিকভাবে যদি আপনি একজন সম্মানিত লোককে একেবারেই সাধারণ মানুষের মতোই ডিল করেন, তাহলে এই সমাজটা আসলে চলবে না, সমাজটা ঠিকে যাবে, ওই সমাজতন্ত্রের মতো করা লাগবে। আর সবাইকে সমান বানান, আল্লাহ তো সবাইকে সমান বানান নাই, দুনিয়াতে কিছু ব্যাসকম করেছেন, আখেরাতটা বলেছেন আলাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু দুনিয়াতে যারা কোনো কোনো কারণে সামাজিক একটা পজিশনে আছে ওদেরকে আবার একেবারেই লাপাত্তা করে দেওয়া, অসম্মানের জায়গায় নিয়ে আসা, যে আপনি আর অনুমোদে কোনো পার্থ এক জায়গায় বসেন জোরাজোরি করা, এগুলো তো ঠিক না। এরকম একটা এক্সাম্পল আমরা ওনার জীবনে আমরা দেখি। আবু সুফিয়ান যখন খবর পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে আসছেন বিশাল বাহিনী নিয়ে, তিনি যুদ্ধ করার মতো আর দেখছিলেন কোনো শক্তি নাই ওনার, যদিও মক্কার কেউ কেউ বলেছিল যুদ্ধ করো আমরা যুদ্ধ করব, মোহাম্মদকে আসতে দেব না। তিনি বলেন যে না, আমি কথাবার্তা গিয়ে বলে দেখি কি করা যায়। তিনি তখন আসলেন, এসে কথা বলতে বলতে শেষ পর্যন্ত তিনি ইসলাম কবুল করে ফেললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা ওনার সাথে আছেন আব্বাস, আমরা সিরাতের মধ্যে পড়ে গিয়েছিলাম বলতে ঘটনাটা আবার একটু মেনশন হোক। তো চাচা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান রাজুলুন ইউহিব্বু হাদাল ফাকর, সে তো একজন বড় লিডার, আসছে ইসলাম কবুল করে ফেলছে, একটা সুযোগ নেন। লিডাররা তো একটু পজিশন টজিশন চায়, একটু সম্মান চায়। আপনি গেলে তো আপনি তো সব তো আল্লাহ তাআলা আপনার দায়িত্বে তুলে দিবেন, তো তারে একটু কিছু সামান্য একটু সম্মানের ব্যবস্থা আপনি রাখেন কি ফলাও জাল তালা হুসাইয়ান, কিছু একটা তারে দিতেন, একটুখানি তার লিডার ইডার একটু থাকে, একেবারে মাটির সঙ্গে মিশে যায় না পয়লা দিনে, তার জন্য হজম করা কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিটা কি খারাপ দিয়েছেন নাকি? ভালো বুদ্ধি দিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু অনেক বুদ্ধিমান মানুষ, বহুত হাকিম মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ঠিকই বলছেন, আমি তাহলে একটা বুদ্ধি বাইর করি। ইমান দাখালা দারে আবু সুফিয়ান ফাহু আমিন, ওমান আগলা কালহি বাবু ফাহু আমিন, ওমান দাখালাল মসজিদ ফাহু আমিন। যে তিন ধরনের লোককে নিরাপত্তা দিয়ে দিলাম, আমরা যখন ঢুকবো শহরে, তারা আমাদের সঙ্গে সামনাসামনি লড়াই করতে যদি কেউ না আসে, নিজের ঘরে থাকে, দরজা বন্ধ করে থাকে, নিরাপদ থাকবে, তার ঘরে ঢুকে তাকে কোনো ক্ষতিগ্রস্ত করা হবে না। কেউ মসজিদে হারামে ঢুকলেও নিরাপত্তা দেওয়া হবে, তার গায়ে কেউ হাত দিবে না। আর তিন নম্বর জায়গা, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাদেরকেও কিছু করা হবে না। মাঝখান দিয়ে দিলেন তিনি, আবু সুফিয়ানকে একটা পজিশন দিয়ে দিলেন। হ্যাঁ, আবু সুফিয়ান খুশি হয়ে গেল, একটু মর্যাদা পেয়ে গেল। তার বাড়িতে কয়জন হয়ে গেছে আর হয়তো বা মসজিদে হারামিতে মিশি যে বেশি যেত, নিজের ঘরে থাকবে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু ফাঁকে দিয়ে। তাহলে তিনি আমাদেরকে একটা জিনিস শিখালেন এখানে, যে সামাজিক এই সুন্দর ব্যবস্থার জন্য যারা যেখানে আছে তাদের মর্যাদাটাও আমরা চেষ্টা করি রাখার জন্য, কিন্তু গরিব নিচু বংশের এগুলো যদি আমরা দুর্ব্যবহার না করি, তাদেরকে আমরা আরেক শ্রেণীর মানুষ মনে না করি, সেটা দিকে শুধুমাত্র একটা সম্মানের দৃষ্টিতে মানব জাতি সবাই একটা মর্যাদার অধিকারী আছে, ওয়ালাকাদ কারামনা বনি আদম, কিন্তু সেখানেও যারা যে পজিশনে আছে তাদেরকে আমরা কিছু মর্যাদায় রাখতে পারি। তারপরে আমরা দেখি যে আল্লাহ তাআলা উনি ওনাকে গাইড করেছেন, উনি যেভাবে পেয়েছেন, কিন্তু এক জায়গায় যখন তিনি একটুখানি দুর্বল হয়ে গিয়েছিলেন, যে যখন মক্কার বড় বড় লিডাররা আসলো, দেখি মোহাম্মদের সঙ্গে কথা বলে সে কী চায়, তার সঙ্গে আলাপ আলোচনা করি, সে একটা নতুন জিনিস আরম্ভ করে সমাজে ফেতনা ছড়িয়ে দিচ্ছে, আমাদের বাপদাদা সমাজের মধ্যে গণ্ডগোল লাগাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ঘরের মধ্যে বাপ মুসলিম হয়ে সন্তান আলাদা হয়ে গেল, সন্তান মুসলিমের বাপ থেকে আলাদা হয়ে গেল, তারে থামার যায় কিনা যায়। তারা কয়েক গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকজন আসছেন, তিনি তাদের ব্যাপারে সঙ্গে কথা বলার জন্য খুব অধীর আগ্রহে আসেন, যে আল্লাহ যদি তৌফিক দেয় এদেরকে একটু বুঝাই ফেলতে পারি লিডারগুলোকে, তাহলে তো গোটা মক্কা ইসলামের দিকে চলে আসবে, এত আগ্রহ নিয়ে তিনি তাদের সাথে কথা বলছেন, তাই না? এই সময় কে ঢুকলো? অন্ত সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি আগেই মুসলমান হয়ে গেছেন, এখন উনি আসছেন, এসে উনি তার চোখে দেখেন না কে কে বড় বড় লিডার আছে, দেখলে তো বাচ্চারা একটু থামতেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু বুঝান তো দিনের এই বিষয়টা কি, উনি শুরু করছেন এখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইশারা করলে হয়তো বুঝেন, চোখে তো দেখেন না, তিনি একটু ইগনোর করেছেন, কিন্তু উনি আবারও বলতেছেন। তো ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু ডিস্টার্ব ফিল করেছেন, এই জন্য তিনি ওনার দিকে ভ্রুক্ষেপ না করে এদের মনোযোগটা এদিকে মনোযোগ অব্যাহত রাখছেন, এই জন্য নয় যে তারা খুব শানদার, তাদের সম্মানের জন্য উনি অস্থির হয়ে গেছেন। শুধু একটা জিনিস, লিডারগুলিকে যদি দিনে দিকে নিয়ে আসা যায় এই আগ্রহ নিয়ে, কিন্তু সেটাও আল্লাহ তাআলা দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে এই জন্য মৃদু সমালোচনা করে নাজিল করলেন কোন সূরা, সূরা আবাসা ওয়াতাওয়াল্লা, যে একজন ইসলাম জানতে আসছিল, তার দিকে চেহারাটা ভালো করে মানে বিরক্ত প্রকাশ করে তার চেহারাটা অন্যদিকে ফিরিয়ে রাখলো, মানে ওদের দিকে তাকা তার দিকে তাকালো না, তার কথাটাকে সাড়া দিল না। তো এই পরবর্তী পর্যায়ে তাই এটা আমরা শুনছি আলোচনা অনেকবার, এখানে যে বিষয়টা হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শিক্ষা পেলেন, এবং পরবর্তী পর্যায়ে উনি কি করলেন, তিনি বললেন যখন উনি আসতেন, আসলে তিনি বললেন যাকে তাকে অনেক সম্মান করতেন, ওকে তিনি অনেক সম্মান করতেন। যখনই পরবর্তী পর্যায়ে তিনি আসতেন কোনো সময় দেখা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা বিছাই ওনাকে বসাতেন, ওকে আর বলতে বলতে বলতেন যে যার বিষয়ে আল্লাহ আমাকে সমালোচনা করেছেন তিনি এসেছেন, সুবহানাল্লাহ। ওকে এমনকি দুইবার দুই দুই যুদ্ধে জেহাদে যখন মদিনা থেকে তিনি চলে গিয়েছেন, মদিনার নগরীর খলিফা কাকে বানিয়ে গেছেন? আব্দুল ইবনে উম্মে মাকতুমকে, ওনার নায়েব বানিয়ে গেছেন। ওনার অনুপস্থিতিতে মদিনার তিনি শাসক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা দায়িত্ব দিয়ে গিয়েছেন। ওকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এই এই বড় বড় লিডারদেরকে গুরুত্ব দিলেন ইসলামের আনার জন্য, কিন্তু উনি তাদের সঙ্গে চলার জন্য অস্থির না। যে বড় লোকের সঙ্গে চলতে অনেকেই খুব পছন্দ করে, ঠিক কিনা? দেখেন আতি নেতা পাতি নেতা একজন আসলে আল্লাহ তাকে নিজের নিজের খেয়ে তাকে কদমবুসি করার জন্য, তার পিছনে ঘুরার জন্য, নিজের ক্ষতি করেও অনেকে আসলে একটু ছবি টবিতে না, অমুক নেতার সঙ্গে একটুখানি সময় ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে এগুলো ছিল না, বরং ওনার দোয়া থেকে আমরা শিখি। তিনি কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ মিসকিনদের জন্য যে কি সুসংবাদ! তিনি বলেন যে আল্লাহ আপনি আমাকে মিসকিন করেই রাখেন, এই দুনিয়াতে আপনি আমাকে ধনী বড় লোক বানাবেন না। আমার মৃত্যু হবে যে আমি অত্যন্ত গরিবী হালতেই মৃত্যু হচ্ছে, আমার অনেক অনেক কিছুর সমাহার আমার ঘরে নেই, আমার আল্লাহ আমি এই অবস্থায় বাঁচতেও চাই না, এই অবস্থা রেখে দুনিয়া থেকে মরতেও চাই না, আর আল্লাহ কিয়ামতের দিন এই মিসকিনদের সাথে আমাকে হাশরের ময়দানে উঠাবেন। আমাদের যাদের একটুখানি সহায় সম্পদ আল্লাহ দিয়েছেন, আমরা তো আসলে এটা সামনে রাখলে আমাদের ভয় লাগা উচিত, তাই না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মতে সবাই মিসকিন হয়ে যাক এটা চান নাই, উম্মতের মধ্যে ভালো মানুষ হোক সেটা তো উম্মতের কল্যাণ আছে, খায়ের আছে, ধন দৌলত থাকলে মুসলিম উম্মাকে একে অপরে হেল্প করতে পারবে, কিন্তু নিজের জন্য তিনি সেটাকে পছন্দ করেননি। এরপরে আমরা যাই যে তিনি এটা হলো সামাজিক মর্যাদার দিক থেকে মানুষকে কিনে সমাজে সবাইকে কিভাবে ডিল করেছেন, বিশেষ করে সমাজে যারা তথাকথিত ছোট বংশের কোনো উল্লেখযোগ্য কিছু না তাদেরকে কিভাবে ডিল করেছেন। আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে অর্থনৈতিক শোষণ থেকে সমাজকে উদ্ধার করেছেন, সামাজিক পাশাপাশি অর্থনৈতিক সুবিচার, অর্থনৈতিক সুষম সুবন্টন, অর্থনৈতিক বিধানগুলো তিনি কিভাবে দিয়েছেন, এর দু একটা এক্সাম্পল আমরা নেব। এখন একটা হলো মজুদদারিকে তিনি কড়াভাবে নিষেধ করেছেন, এটাকে পরে আরবিতে আল ইহতিকার, এটাকে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন লা ইহতাকিরু ইল্লা খাওয়াতে, খাদ্যশস্য খাদ্যপণ্য প্রয়োজনীয় সামগ্রীকে এই মজুদ করে রাখে যারা, এরা মস্ত বড় অন্যায়কারী। খাদ্যশস্য মজুদ করে যারা কেন মজুদ করে? বেশি করে ধরে রাখলে মার্কেটে না ছাড়লে দাম বাড়বে না কমবে? দাম বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে, দাম বাড়াই তারপরে ছাড়ব। আর্টিফিশিয়াল কৃত্রিম সংকট তৈরি করে, এই সিন্ডিকেট তৈরি করে তারা বিজনেসম্যানেরা, রমাদান আসলেই সিন্ডিকেট তৈরি করে যে আমরা এখন দাম বাড়াই দেবো, রমাদানের আগে যে দাম ছিল রমাদানের কাছাকাছি আসছে দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া। অথচ মুসলমানদের উচিত ছিল রমাদান আসছে আমরা আলাপ আলোচনা করে ব্যবসায়ীরা উল্টা সিন্ডিকেট করি যে এবার দাম আমরা একটু কমাই দেই, আহারে আল্লাহর বান্দারা একটু রোজা রাখবে ইফতার করবে, হ্যাঁ সেহেরি ইফতার খাবে আমরা একটু কমাই দেই, তার বিপরীত সুযোগ নেয় তো। কাজেই খাদ্যদ্রব্যের দাম বাড়ানোর জন্য মার্কেটে ধরে রাখা, কৃত্রিমভাবে দাম বাড়িয়ে তারপরে বের করা, এটাকে তিনি শক্তভাবে নিষেধ করেছেন। তারপরে আরেকটি হাদিস তিনি বলেছেন মানে থাকার হাকরাতান ইউরিদান ইউকলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাওয়াতে, যে ব্যক্তি এভাবে খাদ্যপণ্য বা পণ্য সামগ্রীকে আটক করে ধরে রাখে যাতে দাম বেড়ে যায়, সে অত্যন্ত মুসলমানদেরকে এই কষ্ট দেয়, সে অনেক বড় অপরাধী। এরপরে তিনি সুদকে দূর করেছেন, সুদি সমাজ ব্যবস্থা ছিল আরব দেশে, চক্রাকারে সুদ ছিল এবং সুদ দুই রকম ছিল, একটা ছিল চক্রবৃদ্ধি আকারে হারে, চক্র এই চক্রহারে বৃদ্ধি হয়। যে কৃষি চক্রহারে কীভাবে বৃদ্ধি হয়, যে তুমি 1 বছরের জন্য টাকা নিয়েছ, 100 দিনার নিয়েছ, 1 বছর পরে দিবা তুমি 125 দিনার দিবা বা 110 দিনার দিবা, তাই দাও। তা আগামী বছর তুমি দিতে পারো নাই, তাহলে এখন কি হবে, এখন 125 দিনারের সুদ দিবা তুমি, আরো 1 বছর তুমি ডিলে কর তাহলে 150 দিনারের সুদ দিবা, তাহলে সুদের উপরে সুদ, চক্রবৃদ্ধি বলে যেটাকে। এইভাবে করতো, যার ফলে একটা গরিব মানুষ যে দিতে পারে না, তারে তো পারলে ছাড় দেওয়ার কথা, তারে আরো বাড়াই দিলে তুমি, আর ছাড় দিলে কি হবে, যে তুমি এখন দিতে পারো নাই, আচ্ছা তুমি তাহলে দাও, তোমাকে টাইম দিলাম, আরো 1 বছর বাড়াই দিলাম, আরো 6 মাস বাড়াই দিলাম, অথবা আমার কাছে যা নিয়েছিলাম পুরোটা জোগাড় করতে পারেনি, কিছু কম হয়ে গেছে, আচ্ছা দাও আমি কমটা নিয়ে নিই, দাও মাফ করে দিলাম। এরকম যে করবে, ছেড়ে দেয়, মাফ করে দেয়, টাইম দেয়, বাড়ায় না, তারপরে অত্যাচার করে না, তার জন্য অনেক বড় পুরস্কার। হাদিস আমরা শুনেছি যে একজন ধনী লোকের জন্য এরকম ইন্তেকালের সময় আসলে ফেরেশতারা বললেন, তোমার তো আল্লাহ বহুত ধন দিয়েছিল, এখন তো আল্লাহর কাছে যাবা, নেক আমল তো আমার কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, মৃত্যু ফেরেশতারা যারা কার্যকরী করছেন, বলে যে ভাই কি বলবো, আমার তো এমন কোনো নেক আমল নাই উল্লেখ করার মতো, আর কিছু আছে কিনা দেখো চিন্তা করে। বলে কিছু নাই, তো একটা জিনিস আমার কাছে তো একটু লোকজন ধারটা নিত, অথবা কেউ বাকিতে পণ্য নিত, তা আমি যখন পাওনা টাকার জন্য লোক পাঠাতাম, বলতাম শুন যে দিতে পারে তার থেকে নিয়ে নিস, আর যে একটু কম দেয় মাফ করে দিয়ে নিয়ে নিস, থাক কিছু ছাড় দিয়ে দিস, আর যে বলে যে আমার সময়টা বাড়াই দেন পারলাম না, তাকে সময় বাড়িয়ে দিস, তাকে ছেড়ে দিস, এভাবে মাল ক্রোক করে নিয়ে আসবি না। তার কথা শুনে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এই সে ছেড়ে দিতে পারে, আমি তাকে ছেড়ে দিতে পারি না, তাকে ছেড়ে দাও। আর যারা এভাবে আদায় করে, এই কাজ আর বলে করা করতো, এটাকে বলা রিবান নাসিয়া, সময় যত যায় তত বাড়ে সুদ, তত বাড়ে রিবান নাসিয়া, এটা নিষেধ করলেন আল্লাহ তাআলা। এটা রিবাল ফদল, রিবাল ফদল হচ্ছে যে একই পণ্য দুই রকম, এক পণ্য দিয়ে আরেক পণ্য বিক্রি করা যায়। আরব দেশে টাকা পয়সা দিনার দিরহাম কম ছিল, তারা পণ্য দিয়ে পণ্য বিক্রি করত। যেমন ফ্রেশ খেজুর, দামি খেজুর আছে, আর গত বছরের পুরনো খেজুর আছে, তারা এটাও করত যে দুই দুই গামলা পুরনো খেজুরের পরিবর্তে বড় লোকেরা এসে 1 গামলা নতুন খেজুর নিত, তো গরিবরা ওই পুরনো খেজুরটা নিত আর কি। এটা এটাকে বলা হয় রেবাল ফদল, একই জাতীয় জিনিসের অতিরিক্ত নেওয়া, এটা ওষুধ, এটা অ্যালাউড নাই। তো এখন কি করবেন, বড় লোকের পুরনো খেজুর খাইতে মনে চায় না, নতুন খেজুর খেতে মনে চায়, আর গরিব লোকের জন্য আর নতুন আর পুরনো দরকার না, আগে পেটে ঢুকানোর জন্য পাইলেই তো ভালো। এখন এটার বুদ্ধি কি, বুদ্ধি হলো যে পুরানো খেজুর তুমি বিক্রি করো, আগে বিক্রি করে পয়সা বাইর করো, তারপরে তুমি নতুন খেজুর খরিদ করো সেই পয়সা দিয়ে, এই মাল দিয়ে মাল খরিদ করতে পারবে না একই জাতীয় জিনিস হলে। কথাটা বুঝতে পেরেছেন, কারণ একই শব্দ হলে খেজুর, কারণ এই একই জিনিস যখন বাড়ে এইখান থেকেই সুদের দিকে যায়, এটা হলো ইসলামী বিধান। তো এভাবে করে সুদকে যাতে মান সমাজে শোষণের একটা হাতিয়ার এটা যেন না থাকে। এমনকি আরব দেশে কি করতো, যে ঠিক মতো যখন কারো থেকে হাওলাত নিয়েছে সময় মতো দিতে পারে না, তখন যখন বাড়তে বাড়তে অনেক বেড়ে যায়, কয়েক বছর থেকে বাড়তে বাড়তে এখন দেওয়ার কিছু নাই, তখন বলে যে এই সুদের টাকা দিবা, তা নাহলে তুমি আমার গোলাম। তখন সে নিজেকে একটা স্বাধীন মানুষ, তার কাছে এখন গোলাম হিসাবে বিক্রি হয়ে গেল, অথবা বললো তোমার ছেলে একটাকে আমি খরিদ করবো গোলাম হিসাবে এই টাকার পরিবর্তে। এগুলো থেকে সরে আসার জন্যে আল্লাহ তাআলা আমাদের ওনাকে সুদবিহীন ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য উৎসাহিত করলেন, এবং তিনি হাদিসে বললেন যে আল্লাহ লানত করেন আ কেলা রেবা ও মো কেলা, যে সুদ খায় যে সুদ দেয় উভয়কে আল্লাহ লানত করেন, ওয়া কাতে বাহু যে সুদের লেখালেখি করে তাকেও লানত করেন, ওয়া শাহিদাইহি আর দুইজন সাক্ষী দেয় ব্যক্তিগত চুক্তির মধ্যে লেখালেখির মধ্যে তাদেরকেও আল্লাহ তাআলা লানত করেন। এই জন্য ইসলামী সমাজে সুদভিত্তিক কোনো লেনদেন হতে পারবে না, মুসলমানদের দেশে সুদের ভিত্তিতে কোনো লেনদেন হওয়া ঠিক নয়। এগুলা মুসলমান রাষ্ট্রের কর্ণধারদের চিন্তা করা দরকার, এই এই অবস্থা দূরীকরণ না করলে লানতের শিকার থেকে তারা বাঁচতে পারবেন না। আর একটি হাদিসে তিনি বলেছেন, ইদা তাহারা জিনা ওয়া রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ, কোন সমাজে যখন দুটো জিনিস বেশি চলে, জেনা এবং সুদ, ওই সমাজটা তাদের প্রতি আল্লাহর আজাবকে ডেকে আনল, আল্লাহর আজাবে তারা উপযুক্ত হয়ে গেল, আল্লাহর আজাব তাদের জন্য হালাল হয়ে গেল। এভাবে করে আর মানুষের অন্যায়, মানুষ থেকে হাইজ্যাক করে বেকায়দা ফেলে মানুষের টাকা পয়সা হারাম তরিকায় খাওয়াকে আরব দেশে তখন খুব স্বাভাবিক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও ওনার ভিতরে আল্লাহ তাআলা এই সুন্দর চেতনাটা দিয়েছিলেন। মক্কা শহরে যখন ইসলামের আবির্ভাবের আগে ওই বাইতুল্লাতে আসত লোকেরা হজ করতে, উমরা করতে, জিয়ারত করতে, তাওয়াফ করতে, আর বিদেশিদেরকে এরকম বেকায়দা পেলে কিছু মস্তান মার্কা লোক আরব দেশে ছিল, মস্তানি করত। আমাদের দেশে মস্তান আছে না? বিদেশ থেকে গেলেও তো মস্তানির ভিকটিম হয়ে যায় মাঝে মধ্যে, মস্তানরা আপনার জায়গা জমি ফ্ল্যাট বাড়ি ঘর দখল করে ফেলছে। তো ওরা এরকম করতো যে বিদেশ কোথেকে বাইরে থেকে আসছে, তার ব্যাগ থেকে হাতায় হুতায় টাকা পয়সা মাল দৌলত সব নিয়ে যেত, এরকম করতো, এবং এটা কোনো বিচার করতো না আরব দেশের লোকেরা, কবিলা লিডারের কাছে গেলেও বিচার করতো না। এক মহা নিরাপত্তাহীনতা আরব দেশে সৃষ্টি হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুব বয়সে আরও কিছু আরবের ভালো লোকদের সঙ্গে একত্রিত হয়ে সব কবিলার লিডারদেরকে বসে দরবার করলেন, করে একটা চুক্তি তৈরি করলেন, তার নাম কি দিলেন, হেল্পফুল ফুদুল। সবাই শপথ করল যে আমরা সমাজে এই সমস্ত মস্তানি এলাও করব না, কেউ কোনো সমাজে মস্তানি করতে পারবে না, সবার কেউ কারো মাল জোর করে মানে দখল করতে পারবে না, তার কবজায় নিতে পারবে না। কেউ নিয়ে গেলে সব কবিলার লোকেরা গিয়া এক কবিলার না এবং কবিলার লিডার সহ গিয়ে তার বাড়িতে হাজির হয়ে সেটা উদ্ধার করে দেবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল রকমের শোষণ থেকে, জুলুম থেকে সমাজকে উদ্ধার করার জন্য তিনি প্রচেষ্টা করেছেন, আর সেই কাজের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের সমাজকে আমরা জুলুমের কোনো সমাজ যেন না হয় এবং মস্তানের কোনো সমাজ যেন না হয়, নিরাপত্তা সমাজ যেন প্রতিষ্ঠা হয়, সেই জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে তৌফিক দেওয়া দরকার, চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।